ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم حضرات علماء کرام محترم حاضرین اپنارا حضرت مدنی صاحب دامت برکاتہ میر اردو بیان جرا پریشکار بوجھتن ترا تو انار بیانے مرم بوجھتے پرےسن যারা মনোযোগের সাথে আগে পরে ওনার কথা পরিষ্কার বুঝতে পারেননি তারা বিষয়টা অনুধাবন করতে পারে। তিনি একটা হাদিসের বিভিন্ন অংশ তেলাওয়াত করে প্রথমে নামাজের কথা বলেছেন, তারপরে মদ সম্পর্কে বলেছেন, তারপর সন্তানাদিদের কথা বলেছেন। এই নামাজ হল ইসলামের পাঁচটা স্তম্ভের দ্বিতীয় স্তম্ভ। আমরা সব মুসলমানেরা জানি এবং বিশ্বাস করি যে ইসলাম ধর্মের ভিত্তি পাঁচটা, ফাউন্ডেশন পাঁচটা। প্রথমটা হল কালেমা স্বীকার করা, আর দ্বিতীয়টা হল নামাজ কায়েম করা। আমি আপনাদের সামনে যে আয়াতগুলি তিলাওয়াত করেছি সেই আয়াতগুলির ভিতরেও নামাজ কায়েম করার কথা উল্লেখ আছে। কাজেই নামাজ সম্পর্কে আমরা ওই আয়াত যখন সামনে আসবে তখন আরো কিছু কথা শোনার বোঝার চেষ্টা করবো। যে আয়াতগুলি আমি তিলাওয়াত করেছি এইগুলি সূরাতুল বাকারার প্রথম দিকের আয়াত। কুরআন শরীফের মধ্যে সর্বমোট 114টি সূরা আছে, এর মধ্যে সবচেয়ে বড় সূরার নাম হল সূরাতুল বাকারা, আর সবচেয়ে ছোট সূরার নাম হল সূরাতুল কাউসার। সূরাতুল কাউসারে মাত্র ছোট ছোট তিনটি আয়াত, আর সূরাতুল বাকারা প্রায় আড়াই পারা জুড়ে একটি সূরা। এই সূরার প্রথম দিকের কয়েকটি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি ধারাবাহিকভাবে আয়াতগুলি আজকে এবং আগামীকাল। আপনাদেরকে বুঝাবার চেষ্টা করব, আপনারা মনোযোগ দিয়ে শোনার বুঝার চেষ্টা করবেন, এর ভিতরে নামাজের কথা আবারও আসবে ইনশাআল্লাহ। মুসলমান হিসাবে আপনাদের সকলের জানা থাকার কথা যে কুরআন শরীফের সর্বপ্রথম সূরার নাম সূরাতুল ফাতিহা, দ্বিতীয় সূরার নাম সূরাতুল বাকারা। সূরাতুল ফাতিহার ভিতরে মাত্র ছোট ছোট সাতটি আয়াত। হাদিস শরীফে আল্লাহ রাসূল পরিষ্কার ভাষায় বলেছেন সূরাতুল ফাতিহার মধ্যে সাতটি আয়াত রয়েছে। সূরাতুল ফাতিহার সেই আয়াতগুলি সমস্ত নামাজীদেরকে নামাজের প্রতি রাকাতে পড়ার ব্যবস্থা। প্রথম রাকাতেও সূরাতুল ফাতিহা পড়তে হয়, দ্বিতীয় রাকাতেও সূরাতুল ফাতিহা পড়তে হয়, তৃতীয় রাকাতেও সূরাতুল ফাতিহা পড়তে হয়, চতুর্থ রাকাতেও সূরাতুল ফাতিহা পড়তে হয়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার এক নামকরণ করেছেন সূরাতুস সাবঈল মাসান, ওই সাত আয়াতের সূরা যে সূরা বারবার পড়তে হয়। এমনকি এক হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি তার নামাজে সূরাতুল ফাতিহা পড়বে না তার নামাজই হবে না। আবার ভিন্ন হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কানা লাহু ইমামুন ফাকরাআতুল ইমামে লাহু কিরাআতুন, যে ব্যক্তি ইমামের পিছনে নামাজ পড়বে তার পক্ষ থেকে সূরা কিরাআত ইমামে পড়বে। কাজেই যেই ব্যক্তি সূরাতুল ফাতিহা পড়বে না তার নামাজ হবে না, কথাটা মুক্তাদিদের জন্য না ইমাম এবং একা পড়নেওয়ালার জন্য। এই কথাটা সঠিকভাবে বুঝতে না পেরে অনেকেই পীড়াপিড়ি করে মুক্তাদিদের দ্বারা সূরাতুল ফাতিহা পড়াবার জন্য, এটা ভুল পথ, এটা ভ্রান্ত। আল্লাহ পরিষ্কার ভাষায় কোরআনে বলেছেন ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, নামাজে যখন কোরআন পড়া হয় তখন তোমরা, তোমরা বলতে ইমাম সাহেব, নামাজে যখন কোরআন তিলাওয়াত করা হয় কে করবে, তখন তোমরা বলতে চুপ থাকো। আল্লাহ বলেন নামাজে যখন কোরআন তিলাওয়াত করা হয় তখন তোমরা চুপ থাকো। কোরআন তিলাওয়াত করবেন ইমাম, চুপ থাকবে কারা, মুক্তাদিরা। কাজে যে হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সূরাতুল ফাতিহা না পড়লে নামাজ হবে না, সেই হাদিসটা মুক্তাদিদের জন্য না ইমাম এবং একা পড়নেওয়ালার জন্য, ইমাম এবং একা পড়নেওয়ালা। এটা আমার আলোচ্য বিষয় নয়, কথায় কথায় আশ্রয়ের জন্য বলা। আজকাল মাঝে মাঝে ফাঁকে ফাঁকে এমন কিছু লোক পাওয়া যায় যারা এগুলি নিয়ে আবার আড়াল, এদের বাড়াবাড়িতে পড়বেন না, এদের ভুল বুঝা নিতে পারবেন। এই সূরাতুল ফাতিহা যে মুসল্লি প্রতিটি রাকাতেই পড়তে হয়, এই সূরাতুল ফাতিহার ভিতরে মুসল্লি কি বলে আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফাতিহার যত নাম রেখেছেন এর মধ্যে একটা নাম আছে সূরাতু তালিমিল মাসআলা। এর অর্থ হল আল্লাহর কাছে দোয়া করার নিয়ম পদ্ধতি শিক্ষা দেওয়ার সূরা। সূরাতুল ফাতিহার ভিতরে আল্লাহ বান্দাদেরকে নিয়ম শিক্ষা দিয়েছেন আল্লাহর কাছে কোন নিয়মে দোয়া করবে। নিয়মটা কি? আল্লাহ বলেন, প্রথম আয়াতে বলেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি সমগ্র জগতের প্রতিপালক। সেখানে শিক্ষা দিয়েছেন তোমরা যে আল্লাহর কাছে দোয়া করবে সর্বপ্রথম সেই আল্লাহর প্রশংসা। দুই নম্বর আয়াত রহমান রাহিম, আল্লাহ অত্যন্ত মেহরবান অতিশয় দয়ালু। এখানে আল্লাহ শিক্ষা দিয়েছেন যে আল্লাহর কাছে দোয়া করবে আগে সেই আল্লাহর গুণগান গাও। তৃতীয় আয়াতে বলা হয়েছে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, মালিকি ইয়াউমিদ্দিন। তৃতীয় আয়াত এই আয়াতে, এর অর্থ হল আল্লাহ আসরের দিনের মালিক। এর মধ্যে শিক্ষা দেওয়া হয়েছে তোমরা যে আল্লাহর কাছে দোয়া করবে সেই আল্লাহর মর্যাদা বর্ণনা করো। আল্লাহ আসরের দিনের মালিক, কিনা আল্লাহর একটা মর্যাদা। তারপরে চতুর্থ নম্বর আয়াতে বলা হয়েছে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা তোমারই এবাদত করি আর তোমারই কাছে সাহায্য চাই। চতুর্থ আয়াতে এই কথার মাধ্যমে আমাদের শিক্ষা দেওয়া হয়েছে তুমি কোন অধিকারে আল্লাহর কাছে দোয়া করবে এবং আল্লাহ কোন কারণে তোমার দোয়া কবুল করবেন, আর তোমার মধ্যে আর আল্লাহর মধ্যে সম্পর্ক কি বল। ইয়াকা নাবুদুর ভিতরে সে সম্পর্ক বলে দিল, আমরা আল্লাহর ইবাদত করি, আমরা হলাম আল্লাহর বান্দা আর আল্লাহ হলেন আমাদের মাবুদ। আমরা আল্লাহর গুলাম আর আল্লাহ আমাদের মনিব। গুলাম মনিবের কাছে না চাইলে চাইবে কার কাছে, আর মনিবে গুলাম রে না দিলে দিবে কারে। এই হইল আল্লাহর মধ্যে আমাদের মধ্যে সম্পর্ক। বুঝে থাকলে একটু দয়া করে বলুন তো আমাদের মধ্যে আর আল্লাহর মধ্যে সম্পর্ক কি? গুলাম মনিবের সম্পর্ক। কি সম্পর্ক? গুলাম মনিবের সম্পর্ক। আমরা হলাম আল্লাহর গুলাম আর আল্লাহ হলেন আমাদের মনিব। গুলামে কার কাছে চাইবে? মনিবের কাছে। মনিব কারে দান করবে গুলামে? এই হইল সম্পর্ক। এই আয়াতের ভিতরে আল্লাহ শিক্ষা দিয়েছেন আল্লাহর কাছে যে তোমরা দোয়া করবে সম্পর্ক কি বলো। সম্পর্ক না থাকলে কোন অধিকারে তোমরা দোয়া করবে আর কেন আল্লাহ তোমাদের দোয়া করব। তারপরে পাঁচ নম্বর আয়াতে আল্লাহ দোয়ার মূল বিষয়বস্তু উল্লেখ করেছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সোজা পথ দেখাও, আমাদেরকে সোজা পথ দেখাও। কোথায় যাওয়ার সোজা পথ? যে জান্নাত থেকে আমরা এসেছি সেই জান্নাতে ফিরে যাওয়া সোজা পথ। সোজা পথে কোথায় যাবে? জান্নাতে। এই জান্নাত থেকে মানুষ পৃথিবীতে এসেছে, আবার পৃথিবীর থেকে বিদায় হওয়ার পর জান্নাতে ফিরে যেতে হবে, না পারলে জাহান্নাম ছাড়া গতি নাই। কাজেই জান্নাতের পথে তো আমি নিজে নিজে চলতে পারবো না, হে আল্লাহ তুমি আমাকে জান্নাতের সোজা পথ দেখাও এবং সেই পথে আমাকে চালাও। এটা হইল সূরাতুল ফাতিহার ভিতরে যে আল্লাহ আমাদের দোয়া শিক্ষা দিচ্ছেন এই দোয়ার মূল সাবজেক্ট হইল এটা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে জান্নাতে যাওয়ার সোজা পথ দেখাও। হাদিসে তফসিরে উল্লেখ আছে নামাজের দ্বারা যখন মুসল্লিরা এই কথাগুলি বলতে থাকে সাথে সাথে আল্লাহ তার কথার জবাব দিতে থাকেন। যখন মুসল্লি বলে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আল্লাহ তার জবাবে বলেন হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করো। যখন মুসল্লি বলে আর রহমান ইব্রাহিম, আল্লাহ তার জবাবে বলেন আসনা আলাইয়া আব্দি, আমার বান্দা আমার গুণগান গাই। যখন মুসল্লি বলে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ তার জবাবে বলেন মাজ্জাদানি আব্দি, আমার বান্দা আমাকে সম্মান দিল। যখন বান্দা বলে মা ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ বলেন বান্দা ইবাদত আমার জন্য করলো আর সাহায্য আমার কাছে চাইল, কি সাহায্য? ব্যস্তে যাওয়ার সুদাকত চায়। আল্লাহ বলেন লাকামা সাআলতা ইয়া আব্দি, ওরে বান্দা তুই যে জিনিসটা আমার কাছে চাইলে এটা আমি তোরে দান করে দিলাম। কি চাইল? ব্যস্তে যাওয়ার সুদাকত। কি চাইল? ব্যস্তে যাওয়ার সুদাকত। আল্লাহ জবাবে কি বললেন? দিলাম। এখানে আমাদের একটা কথা বুঝতে হবে, এক জায়গার থেকে আরেক জায়গাতে যাবে একটা মানুষ, সে পথ চিনে না, আপনার কাছে চাইলো যে আমার পথটা দেখাও, আপনি শুধু বলেন দেখাইয়া দিলাম, এর দ্বারা দেখাইয়া দেওয়া হইল না, বাস্তবেও দেখাইয়া দিতে হবে। দেখাইয়া দিলেন না, শুধু বললেন দেখাইয়া দিলাম, এটা কি পথ দেখাইয়া দেওয়া হয় না? বন্দা সুরাতুল ফাতেহার ভিতরে আল্লাহর কাছে চাইল যে আমাদেরকে জান্নাতে যাওয়ার সুদাকত দেখাইয়া দাও, আল্লাহ বলে আমি দেখাইয়া দিলাম, বাস্তবে দেখাইলেন কোথায়? নারাগি বলেছেন দেখাই পথ দেখাইয়া দাও যে বলল, তারে দেখাইয়া দিলাম বললেই দেখাইয়া দেওয়া হয় না, বাস্তবেও দেখাইতে হয়। মসজিদের ভিতর থেকে একটা লোক বাইরে যাবে, বাইরে যাওয়ার দরজা কাছে জানে না, নতুন মানুষ, আপনার কাছে বলল যে ভাই এই মসজিদ থেকে বের হওয়ার দরজাটা কোথায়? আপনি শুধু দরজা এদিকে বললে হবে না দেখাইতে হবে? আঙ্গুল উঠে দেখাইতে হবে এইদিকে দরজা। আল্লাহ তো এমনটা করলেন না, বান্দা চাইল আল্লাহর কাছে আমাদেরকে জান্নাতে যাওয়ার সুদাপথ দেখাইয়া দাও, আল্লাহ শুধু বললেন দেখাইয়া দিলাম, কোথায় দেখাইল? এই প্রশ্নের জবাবে মুফাসসিরিন কেরাম লেখেন সূরাতুল ফাতিহার ভিতরে নামাজের মধ্যে আল্লাহ আর বান্দায় কথার লেনদেন হয়, বান্দা চাইল কথার দ্বারা আল্লাহ জবাব দিলেন কথার দ্বারা, বাস্তবায়ন শুরু করেছেন আল্লাহ আলিফ লাম মিম থেকে, জান্নাতের সুদাপদ দেখানি শুরু করেছেন ত্রিশ পারা কোরআন শেষে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত, বান্দাকে জান্নাতের জান্নাতে যাওয়ার সুদাপদ দেখাইয়া শেষ করেছে। শুধু দেখাইয়া দিলাম বললেন না, বাস্তবেও দেখাইয়া দিল, জান্নাতের পথ দেখানির বাস্তবতা কোথার থেকে শুরু হইল? আলিফ লাম মিম থেকে শুরু হইল, কোথায় গিয়া শেষ হইল? মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত গিয়া শেষ। এই ত্রিশ পারা কুরআনের ভিতরে আল্লাহ সূরাতুল ফাতিহার জবাবের বাস্তবায়ন করে দিচ্ছেন, তোমরা যে সূরাতুল ফাতিহার ভিতরে আমার কাছে চাইলে জান্নাতের সুদাবত দেখাবার জন্য ত্রিশ পারা কুরআনের ভিতরে আমি তোমাদেরকে সেই পথ দেখাইয়া দিলাম, এই পথে চলবে, মরণের সাথে সাথে জান্নাতের পথে চলবে। এই হইল সূরাতুল ফাতিহার সাথে ত্রিশ পারা কোরআনের সম্পর্ক। মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন কোরআনের প্রতিটি সুরার সাথে পরবর্তী সুরার বিষয়গত কানেকশন আছে, কোরআনের প্রতিটি আয়াতের সাথে পরবর্তী আয়াতের বিষয়গত কানেকশন আছে। এই কানেকশনটা বুঝতে পারলে কোরআনের মর্ম বোঝা সহজ হয়ে যায়, কানেকশনটা না বুঝলে কোরআনের মর্ম বোঝা কঠিন হয়ে যায়। তাই এখানে এসে মুফাসসিরিন কেরাম লেখেন সূরাতুল ফাতিহার সাথে ত্রিশ পারা কোরআনের সম্পর্ক কি? সূরাতুল ফাতিহার ভিতরে আল্লাহ বলেছেন তোমাকে সুদাকত দেখাইয়া দিলাম, আর ত্রিশ পারা কোরআনের ভিতরে দেখাইয়া শেষ করো। এবার আমার কথা বুঝে থাকলে বলুন, আল্লাহ বান্দাকে বেহেশতে যাওয়ার সুদাপদ দেখানি শুরু করলেন কোথা থেকে? আলিফ লাম মিম থেকে শুরু করেছে, এখান থেকে সূরাতুল বাকারা শুরু হয়েছে। এই সূরার নাম সূরাতুল বাকারা। বাকারা শব্দের বাংলা অর্থ হল গাভী, ইংলিশে আপনারা কি বলবেন জানি না, কাউ কাউ না বাপারা শব্দের বাংলা অর্থ হল গাভী। গাভীর নামে পবিত্র কোরআনের সবচেয়ে বড় সুরার নাম রাখলেন আল্লাহ, ব্যাপারটা কি? এই বাকারা শব্দের অর্থটা শোনা মাত্রই অনেকে মনে প্রশ্ন জাগে যে গাভীর নামে পবিত্র কোরআনের সবচেয়ে বড় সুরাটির নাম রাখলেন আল্লাহ, ঘটনাটা কি? ঘটনাটা হল এখানে গাভী বলতে যে কোনো গাভী বোঝানো হয়। হযরত মুসা আলাইহিস সালামের জমানার একটা বিশেষ গাভীর ঘটনা এই সূরার ভিতরে বর্ণনা করা হয়েছে, যে ঘটনার মধ্যে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের জন্য লেসন রয়েছে। লেসন ওই লেসনটার দিকে মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য আল্লাহ এই সূরাটাকে সূরাতুল বাকারা নামে নামকরণ করেছে। বলেন তো যে কোনো গাভীর কথা না, মুসা আলাইহিস সালামের যুগের একটা বিশেষ গাভীর কথা। সেই গাভীর ঘটনার ভিতরে সেই যুগের মানুষের জন্য শিক্ষণীয় বিষয় ছিল না, সর্বযুগের মানুষের জন্য আছে। ওই শিক্ষাটার দিকে মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য আল্লাহ এই সূরাটাকে সূরাতুল বাকারা নামে নামকরণ করেছে। সেই গাভীর ঘটনা সবিস্তারে বলতে গেলে আজকে এবং আগামীকালকের সম্পূর্ণটা সময় গাভীর ঘটনার ভিতরে শেষ হয়ে যায়। না আলিফ বুঝতে পারবেন, না লাম বুঝতে পারবেন, না মিম বুঝতে পারবেন, না জালিকাল কিতাব বুঝতে পারবেন, না হুদাল্লিল মুত্তাকিন বুঝতে পারবেন, শুধু গাভীর ঘটনা আগা গোড়া বুঝতে পারবে। এই গাভীর ঘটনার সংক্ষিপ্ত সার হল, হযরত মুসা আলাইহিস সালামের জমানায় তার উম্মতেরা একদল উম্মতেরা একটা বস্তিতে বসবাস করত, একটা গ্রামে বসবাস করত। একদিন রাত পোহাইয়া দেখা গেল সদর রাস্তায় তাদের সর্দারকে কে মারিয়া নিহত করিয়া লাশ ফালাইয়া আছে। গুফনে রাত্রে মারছে এই এই গ্রামের সর্দারকে, কে মারছে কেউ জানে না। এরা দল বেঁধে মুসা আলাইহিস সালামের কাছে আসলো এবং বলল যে আমাদের এই সর্দারকে কে খুন করেছে, যদি আপনি বলতে পারেন তাহলে আপনার উপর আমরা ইমান আনব। আমাদের সমাজে এমন কিছু মুসলমান পাওয়া যায় যারা বললে যে এই রকম আমাদের ওই প্রশ্নের জবাব দিতে পারলে আমরা কুরআন হাদিস মানব। কেন আপনার প্রশ্নের জবাব যিনি দিতে পারলেন না এই দুষ্টা কি কুরআনে, তাহলে উনি যে আপনার জন্য আমি কোরআন মানবেন না কেন, কোরআন কি অপরাধ করল আপনার? এরা এরকম একটা শর্ত লাগাই দিল যে আপনি আমাদের এই সর্দারকে কে খুন করল এটা বলতে পারলে আপনাদের প্রতি আপনার প্রতি আমরা ইমান আনব। মুসা আলাইহিস সালাম সরল মনে ভাবলেন আল্লাহ তো অবশ্যই জানেন কে খুন করেছে, আমি যদি আল্লাহর কাছে জিজ্ঞাসা করে যদি এদেরকে বলে দিই আর এরা সবাই যদি এই কারণে ইমান আনে সবাই তো জাহান্নাম থেকে যাবে। এই শর্তে উসি লাগায় যদি এদেরকে জাহান্নাম থেকে বাঁচানো যায় তবুও তো ভালো। তাই আল্লাহ মুসা আল ইসলাম আল্লাহকে জিজ্ঞাসা করলেন আল্লাহ এই লোকটাকে খুন করেছে কে? আল্লাহ ফখরুল আলমিন বললেন খুন করেছে কে এই প্রশ্নের সোজা জবাব আমি আপনাকে দেব না, আপনিও তাদেরকে দেবেন না। এই জাতিটা সোজা নয়, জাতিটার স্বভাব বাঁকা, জাতির স্বভাব বাঁকা। কেমন বাঁকা একটু করে বলছে, এই জাতি সোজা জাতি না, এই জাতির সোজা জবাবের যোগ্য নয়, বাঁকা জাতি, এই জন্য বাঁকা জবাব দিতে হবে। কি জবাব বলে আপনি তাদেরকে বলে দিন, একটা গাভী জবাই করে সেই গাভীর গোশত যেন এই নিহত ব্যক্তির শরীরে স্পর্শ করে তাহলে ওই ব্যক্তিটা নিজেই জিন্দা হয়ে বলে দেবে কে তারে খুন করলো এবং কেন করল। একটা গাভী জবাই মুসা আলাইহিস সালাম সরল সোজা বলে দিলেন, আরম্ভ হইল এরার বক্রতা, আরম্ভ হইল এরার বাকামি, খয়তামি তো কতটাই আছে। কেমন রঙের গাভী এটা তো আল্লাহ বললেন না, কাজে আমরা এটা করব না। কি মনে করে, জাতিটা সুজা না বাঁকা? বাঁকা। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মুসা নবী আবার জিজ্ঞেস করলেন আল্লাহ এরা জানতে চায় গাভীর রঙটা কেমন। আল্লাহ বলে দিলেন গাভীর রংটা যেন হয় টকটকা হলুদ রঙের। এই প্রশ্ন করত না, আল্লাহ রঙের কথা বলতেন না, যে কোনো গাভী জবাই করলে উদ্দেশ্য সফল হইত, কিন্তু এরা প্রশ্ন করে মানার জন্য নয়, প্রশ্ন করে বেড়াদার সৃষ্টি করার জন্য। এইরকম প্রশ্নকারীর অভাব নাই বর্তমান দুনিয়ার মুসলমান সমাজে, জানার জন্য মানার জন্য প্রশ্ন করে না, ফেস লাগানির লাগে প্রশ্ন করে। আমার একদিন বাংলাদেশের এক বন্ধ ফিরে প্রশ্ন করে, কয় কোরআনের তফসির যে করো, কোন সুরাত মিম নাই কোন সুরাত বা নাই বলতে পারবা? কোন সুরাত মিম নাই জানলে আমার সরা যাইব, কোন সুরাত বা নাই জানলে ও লইব খামোখা প্রশ্ন। আমি বললাম বলতে পারলে, বলতে পারলে সাব্যস্ত হবে তুমি কোরআন কোরআন জানো? আমি বললাম দেখো পূর্ব আল্লাহ সুরার মধ্যে বা নাই আর ইন্না আর পাইনা সুরার মধ্যে মিন নাই, হয়েছে হয়েছে কি হইলে বললে যে না জানলে কোন কাজটা একটা করবো আর জানলে কোন কাজটা তারা যাইব, জানলেও কোনো লাভ নাই না জানলেও কোনো ক্ষতি নাই। কিন্তু আমি যদি বলতাম যে আমি জানি না তখন বলতো তোমার কথা মানি না, এইটাই মতলব। বুঝে থাকলে বলুন, জানার জন্য মানার জন্য প্রশ্ন করে না বেড়াজাল সৃষ্টি করার জন্য প্রশ্ন করে বেড়াজাল? আমি তাহলে বললাম তোমাকে একটা কথা জিজ্ঞেস করি, কয় আপনাদের সাথে কি আমরা পারবো? হে আমার ইন্টারভিউ নেই, হ্যাঁ এমন করে আমার সাথে পারত আমি কইবটা তোর সাথে কম্পিটিশন করার লাগে না, তোর একটা উপকারের লাগে একটা কথা জিজ্ঞেস কর, কথা কি বলে কোন কোন কারণে উজুবাঙ্গে জানো? কয় না এটা তো জানে, কোন সুরাত মিম নাই জানে আর কোন সুরাত বা নাই জানে, কোন কারণে উজুবাঙ্গে জানে? নমাজ কেমনে পড়ে? নমাজের ডান জানে গঠনের জন্য বললাম যে আমাদের মুসলমান সমাজে এমন প্রশ্নকারীর অভাব নাই, ফালতু প্রশ্ন করে বেড়াতার সৃষ্টি করার জন্য, আসল কাজ এড়াইয়ে যাওয়ার জন্য। এইরকম বক্র স্বভাব ছিল ওই জাতিটার, যে জাতির মধ্যে মুসা আলাইহিস সালামের এই ঘটনা বলে, যখন মুসা নবী বলে দিলেন গাভীটার রং কেমন হওয়া চাই, টকটকা হলুদ রং, বলে হলুদ রঙের তো অনেক গাভী আছে বয়স্ক তো হবে, তা তো আল্লাহ বলেন। আল্লাহর কাছে মুসা নবী আবার জিজ্ঞেস করে বলে দিলেন, আল্লাহ জানিয়ে দিলেন বয়সটা হবে তার মাঝারি বয়স, কচি বয়সেরও যেন না হয় বৃদ্ধ বয়সেরও যেন না হয়, গাভীটা যেন মাঝারি বয়সের। অথচ যে কোনো বয়সের গাভী দেবে বলে তার উদ্দেশ্য সফল হইত। অবস্থা বুঝে থাকলে বলুন, প্রশ্ন করে জানার জন্য মানার জন্য না বেড়া জাল সৃষ্টি করার? এবার তারা বলে মাঝারি বয়সের হলুদ রঙের গাভীও তো অনেকটাই হতে পারে, সুনির্দিষ্ট কোন আলামত বলে দিন কেমন, যে আলামতটা একটা মাত্র গাভীর মধ্যে পাওয়া যায়। আবার জিজ্ঞেস করলেন মাঝারি বয়সের টকটকা হলুদ রঙের গাড়ি তো বুঝলাম, কিন্তু এমন একটা আলামত চাই যে আলামত শুধুমাত্র একটা গাভীর মধ্যে পাওয়া যায়। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আলামত বলে দিলেন, যে গাভীটা জীবনে কোনদিন কোন কাজে লাগানো হয়নি, কাজে ব্যবহার করা হয়নি, না হাল চাষে ব্যবহার করা হয়েছে, না কুয়ার পানি উত্তোলনে ব্যবহার করা হয়েছে, না তার কাজে কোনদিন জোয়াল তোয়ানো হয়েছে, সম্পূর্ণ নিখুঁত, যার মধ্যে কোন রকমের খুঁত নাই কোন রকমের দাগ নাই। শেষবারের প্রশ্নের সময় তারা ইনশা আল্লাহ বলেছিল, ইন্না ইনশা আল্লাহ মুহতাদু, বারবার প্রশ্ন করতেছি আপনাকে সরি, দুঃখিত হবেন না, এইবারের প্রশ্নটা যদি বলতে পারেন তাহলে ইনশাআল্লাহ আমরা আমলটা করেন। মুফাসসিরিন কেরাম দেখেন শেষ প্রশ্নের বেলা যে ইনশাআল্লাহ শব্দ যোগ করেছিল, এই জন্য শেষ পর্যন্ত আল্লাহ তাদেরকে ওই গাভী জবাই করার তৌফিক দান করেছেন। তা যদি না বলতো তাহলে কিয়ামত পর্যন্ত যদি প্রশ্ন করতে থাকতো আল্লাহ কিয়ামত পর্যন্ত এই শর্ত লাগাইয়া দিতেন, কোনদিন তাদের উদ্দেশ্য সফল হতো। এটা হল ইনশাআল্লাহ বর্তমান ইনশাআল্লাহ বলার ব্যাপারে আলাদা মাসালা আছে, আলাদা গঠন আছে, আলাদা অনেক কিছু আছে। কোন মুসলমান ভবিষ্যতে কোনো কাজ করবে, ভবিষ্যতে কোনো কথা বলবে, এমন কথা বলার সাথে সাথে ইনশাআল্লাহ বলা উচিত। ইনশাআল্লাহ অর্থ যদি আল্লাহর ইচ্ছা হয়, আমি আগামীকাল তোমার কাছে আসব যদি আল্লাহর ইচ্ছা হয়, আমি আগামীকাল তোমাকে অমুক কাজ করে দেব যদি আল্লাহর ইচ্ছা হয়। কেন? কারণ আমি হাজার চেষ্টা করলেও কোন কাজ হবে না যদি আল্লাহর ইচ্ছা না থাকে। এই জন্য ইনশাআল্লাহ বলা উচিত। এ পর্যন্তই ইনশাআল্লাহ সম্পর্কে আজকে মনে রাখি। এইবার তারা এমন একটা দাবি কুচ করতে পারিল যে এমন একটা দাবি হওয়া লাগে। গাবির মাঝে তিনটা শর্ত পাওয়া যেতে হবে, একটা মাঝারি বয়স, একটা টকটকা হলুদ রং, আর একটা নিখুঁত। নিখুঁত কোনো তার নাই যদি কোন সংসারের কোন কাজে কোনদিন গাবিটা ব্যবহার করেছে। এই গাবির আরেকটা ইতিহাস, এক ব্যক্তি এই তাদের গোষ্ঠীর মধ্যে একটা লোক ছিল অত্যন্ত নেককার। সে ছোট্ট একটা বাসুর আর তার ছোট্ট একটা শিশু ছেলে রেখে মারা গেল হঠাৎ। মরার সময় আল্লাহর কাছে বলল, হে আল্লাহ, আমার এই বাসুর ছাড়া তো আমার আর কোন সম্পদ নাই, এই বাসুরটা বিক্রি করে খাইলে তো আমার এই শিশু ছেলেটা লালন পালন হইতে পারে, কাজে এই বাসুরটা তোমার নামে এই জঙ্গলে ছেড়ে দিলাম। আর আমার ছেলে কিভাবে রুজি করবে, কিভাবে খাইবে, কিভাবে জীবনযাপন করবে, কিভাবে পেট পালবে, এর জন্য দুনিয়ার কোন মানুষের ভরসা করলাম না, দুনিয়ার কোন সম্পদের ভরসা করলাম না, আল্লাহ আমার সন্তানকে তোমার হাওয়ালা করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে সেই বাসুর যেহেতু আল্লাহর নামে ছেড়ে দিল, এই জন্য কোন মানুষ এই বাসুরটাকে কোন কাজে লাগাইছে না, জঙ্গলে থাকে আর স্বাধীনভাবে খায় আর মোটা তাজা হয়। এই ছেলে যখন বয়স্ক হইল, ওই লোকেরা হযরত মুসা আলাইহিস সালামের কাছ থেকে তিন শর্ত উদ্ধার করে গাবি খুঁজতে বের হইল। খুঁজতে 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 আইয়া দেখে একটা ছেলে একটা গাবি ঘাস খাওয়াইতেছে, এই গাবিটার মধ্যে তিনটা গুণ পাওয়া যায়। ওই ছেলে সেই গাবি জিজ্ঞাসা করলো, ছেলে তোমার এই গাবি বিক্রি করবে আমাদের কাছে? সে বললো যে না, আমি তো বলতে পারবো না, আমার মাকে জিজ্ঞেস করতে হবে। গেল ছেলের মার কাছে জিজ্ঞেস করতে, বলল আমরা গাবির কাছে দাঁড়াই, তুমি তোমার ছেলে তোমার মার কাছে গিয়ে জিজ্ঞেস করে আস। তারা গাবির কাছে দাঁড়ায় রইল আর ছেলে থাকা কথা মাকে জিজ্ঞেস করতে, বলে মা, একদল লোক এসেছে আমাদের গাবিটা কিনতে চায়, তাদের বিরাট বড় একটা কাজ হবে এই গাবির দ্বারা, এই গাবি জবাই করে এর এক টুকরো গোশত ওই সর্দারের শরীর স্পর্শ করলে ওই সর্দার জীবিত হয়ে নিজেই বলে দেবে কে তারে খুন করলো এবং কেন খুন করলো, কত বড় কাজ হবে এই গাবির গাবির দ্বারা, এই জন্য এই গাবিটা তারা কিনতে চায়, আমি আপনার মতামত ছাড়া বিক্রি করি নি, আসলাম আপনার মতামতের। মা বললেন, ওদেরকে গিয়া বলো যদি গাবির দাম তিন দিরহাম রুফার দ্বারা একটা পয়সা তৈরি হইত সেই যুগে, যার নাম ছিল দিরহাম, তিন দিরহাম যদি গাবির মূল্য তারা দেয় তাহলে আমরা বিক্রি করব। ওরা ওই ছেলেটা ফিরে আসলো, ফিরে আসার পথে রাস্তায় পাইল একজন লোক, সেই লোক বলে, তুমি তোমার গাবি বিক্রি করার অনুমতি পাইছো তোমার মায়ের কাছ থেকে? বলে হ্যাঁ পাইছি। বলে কত বিক্রি করো? তিন দিরহাম। রাস্তার লোকটা বলে, আমি ছয় দিরহাম বিক্রি করবো, আমাকে দিয়ে দাও ছয় দিরহামে করি। সে বলে, না তো আমার মা বলেছেন তিন দিরহামে বিক্রি করার জন্য, ছয় দিরহাম এর দ্বারা আমি বিক্রি করলে মায়ের কথা রক্ষা হবে না, আমার কাছে পয়সার মূল্য চেয়ে মায়ের কথা রক্ষার মূল্য বেশি। বলুন ঘটনার ভিতরে শিখার মতো অনেক কিছু আছে কিনা। তখন ওই লোকটা রাস্তায় দাঁড়ায় রইল আর বলল যে ঠিক আছে, তোমার মাকে আবার যে জিজ্ঞাসা করো যে রাস্তায় একটা লোক ছয় দিরহামের দ্বারা কিনতে চায় বেচবো কিনা। আবার সেরে ফিরত গেল মায়ের কাছে, মা বলল ঠিক আছে ছয় দিরহামে যে কিনতে চায় তার কাছে বিক্রি করো। ফিরে আসা লোকটাকে বলল যে আমার মা বলেছেন ছয় দিরহামে যে কিনতে চায় তার কাছে বিক্রি করবো। লোকটা বলে, আমি এটা নয় দিরহামের দ্বারা কিনতে চাই। সে বলে আমি 9 দিরহামে বেচবো না। কেন? আমার মা বলছেন 6 দিরহামে কথা। এইভাবে কয়েক দফা আসা যাওয়ার পরে এই কোতের লোকটা ছেলেটাকে বলল যে তোমার মাকে গিয়া বলো আমি এই গাইয়ে এই গাভীর খরিদ্দার না, আমি কোনো মানুষ না, আমি জিবরিল ফিরিস্তা, আল্লাহ পাঠাইছেন, আল্লাহ পাঠাইছেন এই জন্য যে তোমরা এই গাভীর মূল্য যদি নির্ধারিত মূল্য যদি এদের কাছে চাও তাহলে তোমরা যথেষ্ট পরিমাণ মূল্য পাবে না, তোমরা এদের কাছে বহু মোটা অঙ্কের মূল্য চাও, এই কথাটা শিক্ষা দেওয়ার জন্য আছে। জিব্রাইলের কথা মতো এই ছেলে ওই দলের লোকের কাছে বল যে তোমরা যদি আমার এই গাভী কিনতে চাও, গাভী কিনার পরে গাভী জবাই করে তার চামড়া উঠাইয়া চামড়ার মধ্যে যে পরিমাণ স্বর্ণ ঢুকাইয়া গাঁথুনি বানলে জায়গা হয় ওই পরিমাণ স্বর্ণের বিনিময়ে কিনতে চাইলে বেচবো না। একটা গাভীর চামড়া দিয়া কি পরিমাণ স্বর্ণ গাঁথি বানা যাবে? পাঁচ ভরি না পাঁচ মনের চেয়েও বেশি, পাঁচ মনের চেয়েও অথচ ওইদিকে তাদের বিরাট বড় সমস্যা আটকা পড়ে রয়েছে এই গাভীর কারণে। শেষ পর্যন্ত তারা বাধ্য হইয়া এত বিপুল পরিমাণ স্বর্ণ দিয়া গাভীটা কিনে নিয়ে গেল। ওই লোকটাকে বলেছিল আল্লাহ দুনিয়ার কোন মানুষের হাওলা করলাম না, দুনিয়ার কোন সম্পদের ভরসা করলাম না, আমার ছেলে কিভাবে লালিত পালিত হবে সেই ব্যাপারে আমার ছেলেকে তোমার হাওলা করলাম, তোমার উপর ভরসা করলাম, আল্লাহর প্রতিদান দিলেন কিনা। এবার আমরা যদি আমাদের ছেলেকে হারাম রুজি না করলে খাইবে কিভাবে মনে করে যাই আর হারাম রুজির ব্যবস্থা করে দেওয়া যায়, তাহলে কোরআনের ঘটনায় আর আমাদের বাস্তব জীবনে খাপ খাইল না বেখাপ পা হইল? দেখুন তো এই ঘটনার ভিতরে আমাদের শিকার মতো কিন্তু আছে কিনা। এরপর তারা গাভি কিনে নিয়ে গাভি জবাই করল, গাভির এক টুকরা গোশত নিয়ে ওই নিহত সর্দারের গায়ে লাগাইল, সাথে সাথে সর্দার জীবিত হয়ে বলল যে আমাকে খুন করেছে আমার ভাতিজা, আমার আপন ভাতিজা, সে আমার মেয়েকে বিয়ে করার জন্য প্রস্তাব দিয়েছিল সম্পদের লোভে। কিসের লোভে? সম্পদের লোভে। সে আমার মেয়ের যুদ্ধপাত্র নয়, এই জন্য আমি বিয়ার মধ্যে অমত অসম্মতি জ্ঞাপন করেছি, তোমার কাছে বিয়া দেব না, এই কারণে সে আমাকে খুন করেছে। আমার মেয়ের অভিভাবক হইয়া সে নিজের ইচ্ছা স্বাধীন মতো আমার মেয়েকে বিয়া করে আমার সম্পদ মুগ্ধ করবে, এই উদ্দেশ্যে সে আমার আমাকে খুন করছে বলে আবার যেই লাভ সেই লাভ হয়ে গেল। এখন কি আরো কিছু শিক্ষণীয় বিষয় পাওয়া বাইর হল না যে দুনিয়াতে যদি কেউ কুমত্তবে কোনো কাজ করে তাহলে কোনো না কোনোদিন আল্লাহর কাছে ধরা পড়তেই হবে। এই লেশনটাও এই গাভীর ঘটনার ভিতরে পাওয়া গেল কিনা? এই জন্য আল্লাহ তাআলা আলামিন এই গাভীর ঘটনাটা এই সূরার ভিতরে বর্ণনা করেছেন, আর এই সূরাটাকে সূরাতুল বাকারা নামে নামকরণ করেছেন, এই গাভীর নামে নামে সূরার নামকরণ করেছেন। খুব সংক্ষেপে গাভীর ঘটনাটা কইলাম, বুঝে থাকলে এবার বলুন। সূরাতুল বাকারা, বাকারা শব্দের অর্থ গাভী, গাভীর নামে সূরার নাম করেছেন যে কোনো গাভী বোঝাবার জন্য, না বিশেষ একটা গাভীর ঘটনা, সেই ঘটনার ভিতরে সর্বযুগের সর্বলোকের অনেক কিছু লেশন রয়েছে শিকার মতো, ওইগুলি শিক্ষা দেওয়ার জন্য ওই শিক্ষণীয় বিষয়গুলির দিকে মানুষের দৃষ্টি আকর্ষণের জন্য আল্লাহ সূরাটাকে সূরাতুল বাকারা নামে নাম করেন। সূরার প্রথম আয়াত আলিফ লাম মিম, আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর, এগুলি কোন শব্দ না অক্ষর? ওয়ার্ড না লেটার? লেটার। এ অর্থ কি? কোন অর্থ নাই। বি অর্থ কি? কোন অর্থ নাই। সি এর কোন অর্থ নাই। যতক্ষণ পর্যন্ত লেটার গুলি মিলিত হইয়া কোন ওয়ার্ড না হয় ততক্ষণ পর্যন্ত তার কোন অর্থ হয়। অথচ কোরআন শরীফের সবচেয়ে বড় সূরার শুরুতেই আল্লাহ তিনটা লেখা দিলেন, আলিফ লাম মিম। আলিফের তো কোন অর্থ নাই, অর্থহীন কথা কেন আল্লাহ কোরআনে দিলেন? লামের তো কোন অর্থ নাই, অর্থহীন কথা কেন আল্লাহ কোরআনে দিলেন? মিমের তো কোন অর্থ নাই, অর্থহীন কথা কোরআনে কেন দিলেন? এখানে এক প্রশ্ন যায়। এই প্রশ্নের জবাবে মুফাসসিরিন লিখে নাম লিখেছেন, আল্লাহ কোরআনের বিভিন্ন সূরার শুরুতে যে কতগুলি অক্ষর ব্যবহার করেছেন অর্থহীন অবস্থায় নয়, কোন না কোন অর্থ উদ্দেশ্য করেই আল্লাহ এই অক্ষরগুলি ব্যবহার করেছেন। এবং আমাদের ভাষার মধ্যে তার নিয়ম চালু আছে। যেমন এক ব্যক্তি তার নাম লেখে এবারে এ টি এম মুস্তফা কামাল, এ টি এম লেখে কিনা, এ তো একটা অক্ষর কি অর্থ, টি তো একটা অক্ষর কি অর্থ, এম তো একটা অক্ষর কি অর্থ, তুমি তোমার নামে এই অক্ষরগুলি অর্থহীন অক্ষরগুলি যে যে উদ্দেশ্যে ব্যবহার করেছ, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার শুরুতে এই অক্ষরগুলি সেই উদ্দেশ্যে ব্যবহার করেছ। আপনারা যদি বলেন যে এ টি এম এর ব্যাখ্যা আমি সম্ভাব্য ব্যাখ্যা করি, এল এ অক্ষরের দ্বারা সে আবু শব্দ বুঝাইছে, টি অক্ষরের দ্বারা সে তুফাইল শব্দ বুঝাইছে, এম অক্ষরের দ্বারা সে মুহাম্মদ শব্দ বুঝাইছে, তার পূর্ণ নাম হল আবু তুফাইল মুহাম্মদ মুস্তফা কামাল, সম্ভাবনা আছে? সম্ভাবনা নাই। কিন্তু যেই লোকটা তার নামের সাথে এটিএম ব্যবহার করেছে, সে যদি বলে যে না আমি এটিএম আবু তুফাইল মুহাম্মদ বুঝাইবার জন্য ব্যবহার করিনি, আমি আবু তাহের মুহাম্মদ বুঝাবার জন্য ব্যবহার করেছি, তাইলে আহমের সম্ভাব্য অর্থ ঠিকবে না তার কথাই নাকি? ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আলিফ লাম মিম কোন না কোন অর্থ উদ্দেশ্য করে ব্যবহার করেছেন। আপনি যদি সম্ভাব্য অর্থ বলেন, কিয়ামতের দিন আল্লাহ যদি বলেন এই অর্থ আমি উদ্দেশ্য করিনি, তাহলে আহমের বলা বাতিল তার তাই নাকি? বিষয়টা সহজে বোঝার জন্য একটা উদাহরণ দিয়েছে, গল্প দিয়ে আসুন। মাস্টার তার ছাত্রকে বলে বিবিসি অর্থ কি বলতে পারো? বিবিসির খবর আছে না? মাস্টার ছাত্রকে বলে বিবিসি অর্থ কি বলতে পারো? ছাত্র ছিল গর্দব ধরনের, বলে বলতে পারি স্যার, বলো তো। বিবিসি অর্থ বেবি বিস্কুট কোম্পানি স্যার, বিবিসি বেবি বিস্কুট কোম্পানি। মাস্টার পর বাড়ি বেয়াদ্দব ছেলে তো, মাস্টার যখন বলল বাড়ি বেয়াদ্দব ছেলে তো, তখন তো এই অর্থটা হইতে পারে স্যার, বিবিসি বাড়ি বেয়াদ্দব ছেলে। অক্ষরগুলির সম্ভাব্য অর্থ কেউ বলতে পারে, কিন্তু যে ব্যবহার করেছে তার অর্থই সঠিক, আর যারা অন্য অর্থ বলবে তারার অর্থ সঠিক নাও হইতে পারে। চেতনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার শুরুতে তিনটা অক্ষর ব্যবহার করেছেন, আলিফ লাম মিম। আপনি যদি বলেন যে সম্ভব আছে আলিফ দ্বারা আল্লাহ বুঝাইছেন, লাম দ্বারা জিব্রাইল বুঝাইছেন, মিম দ্বারা মুহাম্মদ বুঝাইছেন, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে জিব্রাইলের মাধ্যমে মুহাম্মদের কাছে নাজিল করা, আপনি বলতে পারেন। কিন্তু আল্লাহ যদি কিয়ামতের দিন বলেন যে না আমি এই এই অর্থ বুঝাইয়া ব্যবহার করিনি, তাহলে আপনার সম্ভাবনা বাতিল। দুনিয়ার কোন মানুষকে আল্লাহ কোন উদ্দেশ্যে এই অর্থ কোন অর্থ বোঝাবার জন্য অক্ষরগুলি ব্যবহার করেছেন, অর্থগুলি দুনিয়ার মানুষের কাছে আল্লাহ ব্যক্ত করেননি, গোপন রেখেছেন। এবার বলুন তো, অর্থহীনভাবে আল্লাহ ব্যবহার করেছেন না অর্থ উদ্দেশ্য করে? কোন অর্থ আল্লাহ উদ্দেশ্য করে ব্যবহার করলেন, আমাদেরকে বলে দিয়েছেন না গোপন রেখেছেন? গোপন রেখেছেন। কেন গোপন রাখলেন? এগুলি এমন ব্যাপার যেগুলি দুনিয়ার জীবনে জানলে আমাদের মারাত্মক ক্ষতি হবে, শুধু আখেরাতের জীবনে জানলে উপকার হবে, এই জন্য দুনিয়ার জীবনে গোপন রেখেছেন, আখেরাতে আমাদেরকে বলে দেবেন। কথা বুঝতে পারলেন? এছাড়া এই আলিফ লাম মিম তিনটা অক্ষর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সত্যই আল্লাহর নবী ছিলেন, এই কোরআন যে সত্যই আল্লাহর নাযিল করা কালাম তার একটা জ্বলন্ত প্রমাণ। আলিফ লাম মিম কোরআনের সত্যতার একটা জ্বলন্ত প্রমাণ। এবার আমরা এই কথাটা বোঝার চেষ্টা করি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মায়ের গর্ভে থাকা অবস্থায় বাবা আব্দুল্লাহ ইন্তেকাল করেছেন। জন্ম হওয়ার ছয় বৎসরের মাথায় মাও ইন্তেকাল করেছেন। দাদা অভিভাবক হইলেন, দাদাও ইন্তেকাল করেছেন। চাচা অভিভাবক হইলেন, চাচাও ইন্তেকাল করেছেন। অনবরত কন্টিনিউ বাবা ইন্তেকাল করলেন, মা ইন্তেকাল করলেন, দাদা ইন্তেকাল করলেন, চাচা ইন্তেকাল করলেন। এইভাবে রসুলের জীবনের শুরু থেকে অভিভাবকগণ ইন্তেকাল করার কারণে রসুলের কাছে কোন শিক্ষা প্রতিষ্ঠান, মোহাম্মদ সুলতানকে কোন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করাইয়া কোন উস্তাদের কাছে নিয়ে দিয়া যে আমার এই ছেলেটাকে লেখাপড়া করাবো এই সুযোগ আনে, বাবাও সেই সুযোগ পাইলেন না কোন উস্তাদের কাছে লেখাপড়া শিক্ষা দেওয়ার জন্য পাঠাইবার, মাও পাইলেন না সেই সুযোগ, দাদাও পাইলেন না সেই সুযোগ, চাচাও পাইলেন না সেই সুযোগ, যে কারণে তিনি কোন উস্তাদের কাছে লেখাপড়া না করেই চল্লিশ বছর বয়স করছে। কোন উস্তাদের কাছে আলিফ বা তা সা এগুলি পর্যন্ত কোন উস্তাদের কাছে শিখেন। আল্লাহ কেন এমন ব্যবস্থা করলেন? আল্লাহ ইচ্ছা হল যে আমি তো ওনাকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করেছি, ওনার বাবা যদি থাকতেন আর ওনাকে কোন উস্তাদের কাছে লেখাপড়া করাইবার জন্য নিয়ে দেখেন তাহলে সেই উস্তাদ ওনার চেয়ে বড় সাব্যস্ত হইতেন। আমার ইচ্ছা হইল ওনার বড় কাউকে বানাইব না। একমটা বুঝতে পারতেছেন মা যদি বাঁচতেন কোন উস্তাদের কাছে নিয়ে পড়াইবার জন্য দিতেন তাহলে যে উস্তাদ তারা পড়াইতেন সেই উস্তাদ তার চেয়ে মর্যাদায় বড় হইয়া যেতেন। আমার এই নবীর চেয়ে মর্যাদা যেন দুনিয়াতে কেউ বড় হইতে না পারে, এই জন্য এই ব্যবস্থাটাই আমি শুরুতে বন্ধ করে দিই। এইভাবে রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন অক্ষর পর্যন্ত কোন উস্তাদের কাছে না শিখে না শিখে চল্লিশ বছর বয়স হবেন। চল্লিশ বছর বয়স হওয়ার সাথে সাথে আল্লাহ তার কাছে ত্রিশ পারা কোরআন নাযিল করা শুরু করে। যেদিন কাফিরেরা বলতে থাকল যে এইগুলি আল্লাহর কালাম নয়, এইগুলি মুহাম্মদ মন গড়া বানায় আর আল্লাহর কালাম নামে চালায় নেয়, মন গড়া বানায়। আপনারা বলুন, এ শিখল না, বি শিখল না, সি শিখল না, ডি শিখল না, ই শিখল না, এমন লোকটা মন গড়া একটা ইংলিশ বুক কি বলে লিখতে পারবে? পারবে? এ চিনে না, বি চিনে না, সি চিনে না, ডি চিনে না, এত বড় করিয়ে দেবে। তারপরে কাজে কাজেই যদি তার কাছে এমন কিছু পাওয়া যায় তাহলে প্রমাণ হবে যে তার বর্ণনা অন্যর দেওয়া। ঠিক তেমনি ভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ ইচ্ছাকৃত ভাবে এই আক্ষরিক জ্ঞান দিতেন না জীবনে। কেন? কুরআন নাযিল হওয়ার সময় যখন লোকেরা বলবে এগুলি মন গড়া বানাইয়া বলে তখন বিবেকবানদের বিবেকে ধরা পড়বে। আলি চিনে না, বা চিনে না, তা চিনে না, লোকে তিসপাড়া কুরআন মন গড়া বানাবে কেমনে? সুতরাং এই আলিফ লাম মিম তিনটা অক্ষর এই কথার জ্বলন্ত প্রমাণ যে এই কুরআন মুহাম্মদের মন গড়া বানানো নয়, আল্লাহ নাযিল করা। থাকলে বলুন তিনটা অক্ষর কিসের প্রমাণ? কোরআন যে আল্লাহর নাযিল করা, মুহাম্মদ রাসূলের মন গড়া বানানো নয়, এর প্রমাণ এই তিনটা অক্ষরের জ্বলন্ত প্রমাণ। বিষয়টা আপনাদেরকে ভুলাইতে বললাম, এ বি সি ডি যে শিখল না তার কোন উস্তাদের কাছে, এই লোক বিশাল একটা ইংলিশ বুক রচনা করতে পারবে? তারপরে যদি করে কেউ যে তুমি এবিসিডি না জানলে কি বলবো, ওইটা তুমি রচনা করছো, তাহলে তার কথা গ্রহণযোগ্য কখনো নয়। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন উস্তাদের মাধ্যমে আক্ষরিক জ্ঞান অর্জন না করাইয়া 40 বছর কাটাইলেন কেন? যখন কোরআন নাযিল শুরু হওয়ার পরে কেউ বলবে এই মন গড়া বানাইয়া বলছেন, বিবেক বানেরা যেন জবাব দিতে পারে যে এই লোক আলিফ শিখল না, বা শিখল না, পিসপাড়া কোরআন মন গড়া বানায় কিভাবে, তোর মাথায় এত গান্না হইল কেন? কেন আলিফ লাম মিম সম্পর্কে যা সারমর্ম হইল, এই 30 পারা কোরআন মুহাম্মাদুর রাসূলুল্লাহর মন গড়া রচিত নয়, আল্লাহর নাযিল করা কালাম। আলিফ লাম মিমের দ্বারা ইঙ্গিতে এই কথা পরিষ্কার হয়েছে যে 30 পারা কোরআন মুহাম্মাদুর রাসূলুল্লাহর মন গড়া রচিত হল আল্লাহর নাযিল করা কালাম, আল্লাহর নাযিল করা কালাম। এরপরে আল্লাহ যালিকাল কিতাবু লা রাইবা ফীহি বলে, যালিকাল কিতাবু বলে আরো একটু ইঙ্গিতটা আরো পরিষ্কার করলেন, আর লা রাইবা ফীহি বলে কথাটা একেবারে সুস্পষ্ট করে দিলেন। যালিকাল কিতাব তো ওই কিতাব, যদি আল্লাহ বলতেন হাজার কিতাব তাহলে অর্থ হইত এই কিতাব, আল্লাহ হাজার কিতাব না বলে জালিকাল কিতাব বলেছেন। আমি আপনাদেরকে কথাটা উদাহরণের মাধ্যমে কেমনে বোঝাই, ইংলিশে একটা কথা কি দিস বুক আর একটা আছে দ্যাট বুক, বলেন দুটার মর্ম কি? দিস বুক বলতে কোন বইটা বুঝাইবে, এই বোঝা অনেক দূরে না কাছে, আর দ্যাট বুক বলতে কোন বইটা বুঝাইবে, যে বইটা অনেক দূরে। যদি আল্লাহ হাজার কিতাব বলতেন তাহলে অর্থ হইত দিস বুক, আল্লাহ হাজার কিতাব না বলে জালিকাল কিতাব বলেছেন, অর্থ হইল দ্যাট। কেন আল্লাহ এই ভঙ্গিতে বললেন? আল্লাহ বুঝাতে চান এই কিতাবটা তোমাদের পৃথিবীর কেউ রচনা করেনি, সেটা ওই সাত আসমানের উপরে লৌহে মাহফুজ থেকে নাযিল করা হয়েছে। এবার ধরুন এখানের কিতাব না সেখানের কিতাব, তাহলে দিস বুক খাটে না দ্যাট বুক খাটে, এই জন্য আল্লাহ হাজাল কিতাব না বলে জালিকাল কিতাব বলেছেন। দিস শব্দের পরিবর্তে দ্যাট শব্দ ব্যবহার করে, হাজা শব্দের পরিবর্তে জালিকা শব্দ ব্যবহার করে, আল্লাহ ইঙ্গিতটা আরো পরিষ্কার করে দিলেন এটা মুহাম্মাদুর রাসূলুল্লাহর মন গড়া রচিত নয়, লৌহে মাহফুজ থেকে না ইঙ্গিত। আলিফ লাম মিমের মধ্যে ছিল অস্পষ্ট ইঙ্গিত, জালিকা শব্দের মধ্যে রয়েছে সুস্পষ্ট ইঙ্গিত, আর লা রাইবা ফীহি এর মধ্যে আল্লাহ পরিষ্কার ভাবে বলে দিলেন যে এই কিতাব নিঃসন্দেহে আল্লাহর নাযিল করা, এটা যে আল্লাহর নাযিল করা কালাম এতে কারো কোন রকমের সন্দেহের কোন পার্থক্য নেই। এতক্ষণের কথা বুঝে থাকলে বলুন এই কিতাব সত্যই আল্লাহর নাযিল করা না মুহাম্মাদের মন গড়া বানানো, এ ব্যাপারে কিছু সন্দেহেরও সুযোগ আছে? সন্দেহ করার সুযোগ নেই, লা রাইবা ফীহি এতে কোনো সন্দেহ নেই। এখন প্রশ্ন জানে সাত আসমানের উপরে লৌহে মাহফুজ নামক একটা স্থান আছে যেখানে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর তত্ত্বাবধানে কোনো কিছু হেফাজত করে রাখা হয়, সংরক্ষণ করে রাখা হয়, জায়গাটার নাম লৌহে মাহফুজ। সাত আসমানের নিচে না সাত আসমানের উপরে, এই লৌহে মাহফুজ থেকে সাত আসমানের উপর থেকে এই কিতাব মুহাম্মাদুর রাসূলুল্লাহর মাধ্যমে দুনিয়ার মানুষের সমাজে আল্লাহ পাঠালেন কেন? এতদূরের কিতাব দুনিয়াতে পাঠাইলেন কেন? এই কিতাবের দুনিয়ার মানুষের জন্য কি আছে? এই প্রশ্নের জবাবে আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতে বলেন হুদাল লিন নাস, আর এক আয়াতে বলেছেন হুদাল লিল মুত্তাকিন। সুদূর লৌহে মাহফুজে সংরক্ষিত কিতাব কুরআন শরীফ পৃথিবীতে মানুষের সমাজে পাঠালেন কেন? আল্লাহ বলেন হুদাল লিন নাস, সমস্ত মানুষের হেদায়েতের জন্য, সমস্ত মানুষকেই জান্নাতের সোজা রাস্তা দেখাবার জন্য, সমস্ত মানুষকেই জান্নাতের সোজা রাস্তা দেখাবার। হুদাল লিন নাস বলেছেন এই সূরার ভিতরেই, অনেক ভিতরে, আর হুদাল লিল মুত্তাকিন বলেছেন এখানে হুদাবিরুদের জন্য, পরহেজগারদের জন্য, আল্লাহওয়ালাদের জন্য হেদায়েত, অর্থাৎ যারা আল্লাহকে আল্লাহকে ভয় করে চলতে চায় তাদেরকে জান্নাতের পথ দেখা যায়।
এখানে আমার প্রশ্ন জানে, এক প্রশ্নের দুই জবাব দিলেন কেন আল্লাহ দুই ভাবে? এতদূরের থেকে লোহে মাহফুজ থেকে দুনিয়ার মানুষের সমাজে এই কিতাব আল্লাহ কেন পাঠালেন? এটা হল প্রশ্ন। এক জবাবে আল্লাহ বলেন সমস্ত মানুষের হেদায়তের জন্য, আর এক জবাবে বলেন মুত্তাকিনদের হেদায়তের জন্য। সমস্ত মানুষের হেদায়তের জন্য হয়ে থাকে, মুত্তাকিনদের হেদায়তের জন্য বলার কোন মানে থাকে না। আর শুধু মুত্তাকিনদের হেদায়তের জন্য কুরআন নাযিল করে থাকে, সমস্ত মানুষের জন্য কুরআন নাযিল বলার কোন মানে হয় না। উল্টা পাল্টা দুই কথা বলেন কেন এক প্রশ্নের জবাব? প্রশ্নটা বুঝতে পারবেন কি আপনারা? এই প্রশ্নের জবাব মুফাসসিরিনে কেরাম যে উদাহরণ দিয়ে বুঝাইছেন, সেই উদাহরণটাই আমিও আপনাদের সামনে তুলে দিই। একজন স্বাস্থ্যহীন দুর্বল মানুষকে ডাক্তার বলে দিলেন নিয়মিত দুধ পান করলে, নিয়মিত ঘি খাইলে, নিয়মিত দুষ্ট খাইলে, নিয়মিত ডিম খাইলে তোমার শরীর হৃষ্টপুষ্ট হবে, বলিষ্ঠ হবে, শক্তিশালী হবে। ডাক্তার বলতেছে, বলতেছে যে কোন দুর্বল মানুষ, স্বাস্থ্যহীন দুর্বল হালকা ধরনের মানুষ, শক্তিহীন মানুষ নিয়মিত দুধ পান করলে তার স্বাস্থ্য শক্তিশালী হয়, নিয়মিত ডিম খাইলে স্বাস্থ্য ভালো হয়, নিয়মিত ঘি খাইলে স্বাস্থ্য ভালো হয়, যে সর্বরূপের জন্য বিধান। কিন্তু ঘটনাক্রমে যে দুর্বল লোকটাকে ডাক্তার এই কথা বলে দিলেন, এই দুর্বল লোকটা পেট খারাপ, হজম শক্তি নাই, দুধ খাইয়া ডিম খাইয়া ঘি খাইয়া হজম করতে পারবে দূরের কথা, সাধারণ খানা খাইয়াও সে হজম করতে পারে না। সে যদি ডাক্তারের পরামর্শ মতো ঘি খায় শক্তিশালী হইব না আরো গায়ল হইব? গির দুষে না পেটের দুষে? এইটা আপনাদের বুঝা যাবে। গায়ল হওয়ার মূলে দুষটা গির মধ্যে না তার পেটের মধ্যে? পেটের মধ্যে। ঠিক তেমনি ভাবে কোরআনের মধ্যে সর্বলোকের এই জান্নাতে যাওয়ার সুদাহতের বিবরণ আছে, কিন্তু যারা ব্রেইনে গণ্ডগোল, যাদের মাথায় গণ্ডগোল, ওই লোকটা আসিল পেটে গণ্ডগোল, আর মানুষের মধ্যে যাদের মাথায় গণ্ডগোল, এরা কোরআন পড়লে কোরআন বুঝলে আরো পথভ্রষ্ট হবে, কারণ তার মাথা এটা ডাইজেস্ট হয় না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন একায়েতে বলেন সমস্ত মানুষের জন্য কোরআন হেদায়ত, অর্থাৎ সমস্ত মানুষকেই কোরআনে জান্নাতে যাওয়ার পথ দেখায়। আর এখানে আয়াতে বলেছেন হুদাল্লিল মুত্তাকিন, শুধুমাত্র যাদের মাথায় গণ্ডগোল নাই, যারা সরলভাবে কোরআনকে গ্রহণ করার জন্য প্রস্তুত, তাদেরকেই তারাই শুধু কোরআনের হেদায়ত গ্রহণ করতে পারে। বিয়ের মধ্যে সর্বলোকের জন্যই স্বাস্থ্য ভালো হওয়ার ব্যবস্থা আছে। ডায়রিয়া রোগী গ্রহণ করতে পারে না, এটা গিয়ের দোষ নয়, রোগীর দোষ। ঠিক তেমনি ভাবে কোরআনের মধ্যে সর্বলোকের ওই হেদায়তের ব্যবস্থা আছে, যাদের মাথায় গণ্ডগোল তারা গ্রহণ করতে পারে না, যে কোরআনের দোষ না তার মাথার দোষ, কোরআনের দোষ নয় তার মাথার দোষ। এর একটা উদাহরণ দেখুন, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন চাচা ছিলেন, আপন চাচা, নাম ছিল আবু তালিব, নাম ছিল আবু তালিব। আবু তালিব যখন রসুলের অভিভাবক, তখন সমাজের মুখে বড় বড় মূর্তি পূজারীদের নেতারা আবু তালিবের কাছে রসুলের বিরুদ্ধে বিচার দায়ের করল যে তোমার বাতিদা ভাই আবু তালিব, আমরা বাপ দাদা সদ্য গোষ্ঠীর থেকে দেব দেবীর পূজা করে আসছি, তোমার বাতিদা মন্দ বলে তোমার মতো সরকারের বাতিদা হওয়ার কারণে এতদিন বরদাস্ত করেছি, এবার আর বরদাস্ত করা সম্ভব নয়, তোমার বাতিদাকে পারলে তুমি সামলাও, না পারলে আমাদের হাওলা ফেরে দাও, আমরা পিটাইয়া তারে খাইছি। আবু তালিব রসুলকে বললেন, বাতিদা তোমার কাছ তুমি করো মানুষের কাছে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত নিয়ে যাও, দেখলে তো তোমার বিরুদ্ধে কি বিচার। রসুল আবু তালিবের কথার জবাব না দিয়া কাঁদতে লাগলেন, চক্ষু দিয়া ঝরঝর করে পানি পড়তে লাগলেন, রসুলের চোখে পানি দিকে রসুলের কান্না দেখে আবু তালিব জিজ্ঞাসা করলেন, বাচ্চাটা কেন কান্দ বলো, আমার প্রশ্নের জবাব দিলা না, তুমি কান্দ কেন?
রাসূল বলেন লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত নিয়া মানুষের কাছে যাওয়ার জন্যই আল্লাহ আমাকে নবী বানিয়ে পাঠাইছেন, যেটা আপনি না করতেছেন আমি যেন না যাই, যাওয়ার জন্যই পাঠাইছেন। কাজে আপনি আমার পক্ষে থাকেন আর না থাকেন, আমি আমার কাজ করতেই। তখন আবু তালিব বলল ঠিক আছে তাহলে তুমি তোমার কাজ করো, এরা যে বলেছে তোমাকে পিটাইয়া শায়েস্তা করবে আমি কথা দিলাম, আমার শরীরে এক বিন্দু রক্ত থাকা অবস্থায় তোমার গায়ে কাউকে হাত তুলতে দেবো না, তোমাকে পিটাইতে হইলে আগে আমাকে হত্যা করতে হবে। আবু তালিবও তাদের পক্ষে গেল আর না মুহাম্মদুর রাসূলুল্লাহর পক্ষে রইল, প্রাণের বাজি দেখে তোমার গায়ে হাত তুলতে হইলে আগে আমাকে হত্যা করতে। সেই আবু তালিবের মরণকালে রাসূল বললেন চাচা এইভাবে প্রাণের ঝুঁকি নিয়ে আমার পক্ষপাতিত্ব করেছেন দুশ্মনদের মোকাবেলায়, কিন্তু আপনি নিজেও তো লা ইলাহা ইল্লাল্লাহ গ্রহণ করেন নাই। আবু তালিব নিজেও লা ইলাহা ইল্লাল্লাহ জানেন, আপনি পরকালে জাহান্নাম থেকে নাজাত পাবেন না, আপনাকে নাজাত দেওয়ার জন্য আল্লাহর কাছে সুপারিশ করার পারমিশনও আমি পাব, আপনি একটিবার আমার কানে কানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলো, কাল হাসরের মাঠে আল্লাহর কাছে সুপারিশ করব আপনাকে জাহান্নাম থেকে নাজাত দিয়ে জান্নাতে দেওয়ার জন্য। আবু তালিব বলে বাতিদা মুহাম্মদ তুমি যে বলেছ যে লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস না করলে পরকালে জাহান্নাম থেকে নাজাত পাওয়া যাবে না, এই কথাটা আমার বুঝার বাকি নাই, এই কথাটা বুঝার বাকি নাই, কিন্তু ঘটনা হল এই সমাজের সবগুলি মানুষ মূর্তি পূজা করে, বাগদাদের আমল থেকে মূর্তি পূজা করে আসছে, আজকে যদি আমি মরণকালে লা ইলাহা ইল্লাল্লাহ গ্রহণ করে মরি সমাজের লোকেরা বলবে যে আমাদের সর্দার আবু তালিব মরণকালে বাগদাদার পথ ছেড়ে দিয়ে বাতিদার পথ ধরে মরল, এই যে একটা দীক্ষার দিবে, এই যে একটা কলঙ্ক হবে দুনিয়াতে আমার, এই কলঙ্কটা আমি চাই না, বরং দুনিয়াতে আমার এদের কাছে আমার সুনামটা বজায় থাকুক, বিনিময়ে পরকালের জাহান্নাম কি আমি গ্রহণ করে নিই। আবু তালিব না বুঝে, না বুঝেই লা ইলাহা ইল্লাল্লাহ গ্রহণ করলো না, না বুঝে শুনেই গ্রহণ করলো। রাসূল আবু তালিবকে জান্নাতের পথ চিনাইলেন কিনা, কুরআন তাকে জান্নাতের পথ দেখাইল কিনা, তাহলে গ্রহণ করলো না কেন, বুজানির ত্রুটির কারণে না কুরআনের ত্রুটির কারণে না তার মাথায় গণ্ডগোল, ঠিক সেইভাবে আমাদের বর্তমান সমাজের বেশিরভাগ মুসলমানের মাথায় গণ্ডগোল, কুরআন গ্রহণ করতে রাজি নয়। আমরা শ্রীনিধি ভাষায় একটা কথা কয়, আসল কথা যদি হই বাইয়া করব দই, আসল কথা যদি হই বাইয়া করব দই। আবু তালিব কোরআনের কথা গ্রহণ করতে রাজি ছিল না, বর্তমান দুনিয়ার কজন মুসলমান কোরআনের কথা গ্রহণ করতে রাজি? মদনী সাহেব বলে গেছেন আল্লাহ কোরআনে পরিষ্কার ভাষায় মুয়াদকে হারাম বলেছেন, কোন দেশের কোন সরকারে যদি মুয়াদ হারাম আইন করে এর বিরুদ্ধে মুসলমানেরা আন্দোলন করে, বর্তমান তুর্কিস্তানেরও একই অবস্থা, বর্তমান তুর্কিস্তান সরকার মদকে নিষিদ্ধ করেছে, মুসলমানেরা এর বিরুদ্ধে আন্দোলনে নেমেছে যে না আমরা মদ নিষিদ্ধ মানব না, আমরা মদ খাব। এইসব মুসলমানের মধ্যে আর আবু তালিবের মধ্যে বেশ কম্পুতা, এই জন্য আল্লাহ তাকরাব্বুল আলমিন এক আয়াতে বলেন হুদাল্লিন নাস, আর এক আয়াতে বলেন হুদাল্লিন মুত্তাকিন, কোরআন সর্বলোককেই জান্নাতের পথ দেখায় কিন্তু সর্বলোক এই পথ গ্রহণ করে না, যারা গ্রহণ করে তাদের নাম মুত্তাকিন। আজকে আলোচনার এই শেষ কথাটা আমরা বিদায়ের সময় স্মরণ রাখি যে কোরআন সর্বলোকেই জান্নাতে যাওয়ার পথ দেখায় কিন্তু সর্বলোক গ্রহণ করে না, যারা কোরআনের দেখানো পথ গ্রহণ করে তাদেরকে কোরআনের ভাষায় কি বলা হয়, মুত্তাকিন। আজকের মতোই আলোচনা এখানে অসমাপ্ত রইল, ইনশাআল্লাহ আগামীকাল আবার এখান থেকে আলোচনা শুরু হবে, এখন আজান হবে, যাদের উজু নাই উজু করবেন, যাদের উজু আছে তারা নামাজের ব্যবস্থা গ্রহণ করবেন।